বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 19 ফেব্রুয়ারি, 6 ফাল্গুন এবং ফার্সি 1 ইসফান্দ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:30, ভারত সময় রাত 10:00 এবং তেহরান সময় রাত 8:00, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বন্ধ ইস্যুতে পশ্চিমাদের যৌথ বিবৃতি এবং আমেরিকার দ্বিমুখী পদক্ষেপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে কৃষিপণ্য আলুর দাম কম থাকায় চাষিদের হতাশা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: ইরান বিরোধী ট্রাম্পের দুটি সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট, বিনা শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তেহরান। মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে ভূমিকা পালন করতেই হবে বলেছেন ইরানি প্রেসিডেন্ট। বিএনপির আন্দোলন দূর আকাশের নীলিমা, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না উবায়দুল কাদেরের তীর্যক মন্তব্য। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলা পাল্টা হামলায় 3 গেরিলা ও 3 পুলিশ সদস্য নিহত। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পাশাপাশি তিনি ইরান এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর সঙ্গে এই ইস্যুতে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ইরান ইস্যুতে এই প্রথম জো বাইডেন ট্রাম্প প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করলেন। বাইডেন এর পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া এক চিঠিতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রিচার্ড মাইলস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া 3টি চিঠি প্রত্যাহার করছে ওয়াশিংটন। 3টি চিঠির মাধ্যমে ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে জানিয়েছিল যে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করল আমেরিকা। মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া চিঠি বার্তা সংস্থা এপির হাতে পড়েছে। তাতে মাইলস বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতার সিদ্ধান্ত বাদ দিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছিল, কিন্তু তার পুনরুজ্জীবিত হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী কিছু পদক্ষেপ বাতিল করার পর তেহরান বলেছে নিঃশর্তভাবে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ এক টুইটার পোস্টে একথা বলেন। জারিফ তার টুইটার পোস্টে বলেছেন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও 2231 নম্বর প্রস্তাব সম্পর্কে যে কথা বলেছিলেন তার কোনো আইনগত বৈধতা নেই বলে আমেরিকা স্বীকার করল। গতকাল বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প আমলের ইরান বিষয়ক
কিছু সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পরমাণু সমঝোতার বিষয় নিয়ে তেহরান ও আমেরিকার মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। বাইডেন প্রশাসন পরমাণু ইস্যুতে ফিরতে চাইলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কে আগে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা শুরু করবে তা নিয়ে এই বাকযুদ্ধ চলছে। ইরান বলছে পরমাণু সমঝোতার একটি পক্ষ ছিল আমেরিকা, তারা এ থেকে বেরিয়ে গেছে, এখন তাদেরকেই এতে ফিরে আসতে হবে এবং নিঃশর্তভাবে সমঝোতা বাস্তবায়ন ও তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন একাধিপত্যবাদী নীতির মোকাবেলায় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে জোরদার ভূমিকা পালন করতে হবে। বহুপক্ষের কূটনৈতিক তৎপরতায় 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্র থেকে সমঝোতা রক্ষার ক্ষেত্রে একই ধরনের ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। গতকাল শেষবেলায় ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেলের সঙ্গে টেলিফোনে সংলাপে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে পরমাণু সমঝোতা রক্ষা করার ক্ষেত্রে সন্তোষজনক ভূমিকা পালন করতে হবে। ফোনালাপে চার্লস মিশেল পরমাণু সমঝোতা রক্ষায় সব পক্ষ থেকে এর পরিপূর্ণ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা সম্পর্কে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যে যৌথভাবে বিবৃতি দিয়েছেন তার নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন এবং ওই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যৌথ বিবৃতিতে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা না করার জন্য তারা ইরানকে দোষারোপ করেন। একই সঙ্গে তারা পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য ইরানকে পূর্ণ সহযোগিতায় ফেরার আহ্বান জানান। পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের এই অভিযোগের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা ও ইউরোপের অসহযোগিতার কারণেই তেহরান পরমাণু সমঝোতার আওতায় যেসব সহযোগিতা করার কথা ছিল তার অনেকগুলো স্থগিত করেছে। জাওয়াদ জারিফ পশ্চিমা চার দেশের সমালোচনা করে বলেন, এসব দেশ ইরানের ভুল খুঁজে বের করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে, কিন্তু এ ব্যাপারে তাদের যে প্রচণ্ড রকমের ব্যর্থতা রয়েছে সেদিকে তারা নজর দিতে ইচ্ছুক নয়। তিনি বলেন, এই চেষ্টা বাদ দিয়ে ইউরোপের তিন দেশকে পরমাণু সমঝোতা বাস্তবায়ন পথে ফিরে আসতে হবে। চীন বলেছে ইরানের পরমাণু ইস্যুতে বর্তমানে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনের একমাত্র উপায় হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার কারণেই চলমান অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেছে বেইজিং। গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং সংবাদ ব্রিফিংয়ে বলেন, চীন মনে করে বর্তমান সংকট নিরসনে একমাত্র সঠিক দৃষ্টিভঙ্গি হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা। 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলে সংকট গভীর হয়। ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ধাপে ধাপে নানা রকমের সহযোগিতা বন্ধ করে দিয়েছে। ইরান এর মধ্যে আগামী 23 ফেব্রুয়ারি থেকে ইরান পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করবে বলে ঘোষণা দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন সুদূর পরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্য ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে এক যুগ কাটিয়ে দিয়েছে বিএনপি। শেখ হাসিনার সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে। বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকার নয়, বিএনপির রাজনীতি এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো। আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন ক্রিকেট লীগের খেলায় অংশ নেওয়া তিনজন বাংলাদেশি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নেমেছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ ACU, তবে আইসিসির তদন্ত সম্পর্কে জানা নেই বিসিবি কর্মকর্তাদের। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন ক্রিকেট লীগের খেলায় অংশ নেওয়া তিনজন বাংলাদেশি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নেমেছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ ACU। বাংলাদেশি তিন খেলোয়াড়ের মধ্যে পুনে ডেভিলসের খেলোয়াড় মনির হোসেনের সঙ্গে টুর্নামেন্ট চলাকালেই কথা বলেছেন ACU-র কর্মকর্তারা। মারাঠা আরাবিয়ানসের খেলোয়াড় সোহাগ গাজী ও মুক্তার আলীর উপরেও এসইউ নজর রেখেছে বলে টি টেন লীগের এক কর্মকর্তার বরাত দিয়ে আজ ঢাকায় এক খবর প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে সোহাগ গাজী জানিয়েছেন, ঢাকা থেকে যাবার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি কারাপশন ইউনিটের কর্মকর্তারা আমাদের ব্রিফ করেছেন। ওখানে যাওয়ার পর থেকেই থাকতে হয়েছে বায়োসিকিউর বাবলে, হোটেলেই থাকতেন এসইউ কর্মকর্তারা, বাইরের কারোর সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ ছিল না। আর খেলা শেষ করে আমরা তিনজন, গাজী, মুক্তার ও মোসাদ্দেক, দুবাই চলে এসেছিলাম। এসইউ প্রয়োজন মনে করলে ডাকতে পারে, কখনো ডাকলে কথা বলতে সমস্যা নেই। এদিকে আইসিসির তদন্ত সম্পর্কে জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি কারাপশন ইউনিটের প্রধান মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, আইসিসি থেকে এ ধরনের কোনো তথ্য তাদেরকে জানানো হয়নি। তবে টি-টেন সংশ্লিষ্ট বাংলাদেশের একজন সংগঠক বলেছেন, বিষয়টি আইসিসি তদন্ত করছে, শেষ পর্যন্ত কি হবে জানি না। খারাপ লেগেছে বাংলাদেশের দুজন ক্রিকেটার সোহাগ গাজী ও মুক্তার আলীকে সন্দেহের তালিকায় রাখায়। ওরা তো জাতীয় দলে খেলছে, প্রার্থনা করি তারা যেন নির্দোষ প্রমাণিত হয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে, আবারও বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার ভাষায় বলেছেন, আমাদের ইতিহাস বলছে এই দেশের মানুষ কখনোই স্বৈরশাসক গ্রহণ করেনি, স্বৈরশাসকের পতন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবেন না, তার পতনের ঘণ্টা বাজছে। জাতীয়তাবাদী তাঁতি দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং তার রুহের মাগফিরাত কামনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। বিএনপির এই নেতা তাঁর ভাষায় আরও বলেন, শেখ হাসিনা যেভাবে অত্যাচার, নিপীড়ন এবং বিরোধী শক্তি ও মতকে ধ্বংস করতে উদ্যত হয়েছেন, এর কারণটাই হচ্ছে তার পায়ের নিচে মাটি নেই, সেজন্য তিনি এখন অন্ধ রাষ্ট্রশক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দমিয়ে রেখে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহকে সমন পাঠিয়েছেন আদালত। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহকে সমন পাঠালো আদালত। আজ শুক্রবার বিধাননগরে বিধায়ক এমপিদের জন্য বিশেষ আদালতের বিচারক ওই সমন জারি করেছেন। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় অমিত শাহ অথবা তার প্রতিনিধিকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে ওই সমন এসেছে, কিন্তু অমিত শাহ কি সত্যি আদালতে হাজিরা দেবেন কিনা সেই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেন, অমিতজি আদালতে আসবেন কিনা সেটা আইনজীবীরা ঠিক করবেন, তবে আমরা মাঠেও আছি, আদালতেও আছি, আইনের জবাব আইনের পথেই হবে, তৃণমূল রাজনৈতিকভাবে পারছে না বলেই আদালতের পথে হাঁটছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ শুক্রবার রেডিও তেহরানকে বলেন,
এটা একটা দৃষ্টান্তমূলক বিষয় হলো, কারণ আমরা অতীতে দেখে যাচ্ছি যে যার খুশি যার সম্পর্কে তত্ত্বহীন কুৎসা করে যায়, এই কুৎসার রাজনীতি এবং ট্রোল করে যায়, এটা বন্ধ হওয়া উচিত, কারণ সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া, তথ্য প্রমাণ ছাড়া দুর্নীতিগ্রস্ত বলে দেওয়ার ফল কি হয়, আমরা রাজীব গান্ধীর ক্ষেত্রে দেখেছি, রাজীব গান্ধীকে একসাথে অবশ কেলেঙ্কারির নায়ক বলা হয়েছিল, আজকে তা প্রমাণ হয়নি।
অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু বলেন, ২০১৮ সালের ১১ আগস্ট কলকাতার মেয়ো রোডে হওয়া বিজেপির একটি জনসভায় অমিত শাহের মন্তব্য প্রসঙ্গেই ওই মামলা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় মোহাম্মদ ইউসুফ ও সুহাইল আহমদ নামে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্য দুটি পৃথক ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা ও পুলিশের এক বিশেষ পুলিশ কর্মকর্তা এসপিও নিহত হয়েছেন। আজ শ্রীনগরের বাঘত বারজুল্লায় প্রকাশ্য দিবালকে অজ্ঞাত এক গেরিলার এলোপাথাড়ি গুলিবর্ষণের ফলে পুলিশের দুই জওয়ান নিহত হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হামলাকারী স্বয়ংক্রিয় বন্দুকধারী গেরিলা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। দারিদ্রপীড়িত ইয়েমেনের মারি প্রদেশে সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসীদের পক্ষে যুদ্ধ করার কথা নিশ্চিত করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। গত কয়েক সপ্তাহ ধরে মারি প্রদেশে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারউল্লাহ আন্দোলন সমর্থিত বাহিনী এবং সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরে, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। 23 ফেব্রুয়ারি থেকে ইরান স্বেচ্ছায় পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, ফলে উদ্বিগ্ন হয়ে উঠেছে আমেরিকা ও ইউরোপ। তারা গতকাল অনলাইন কনফারেন্স শেষে যৌথ এক বিবৃতি দিয়েছে। ওই বিবৃতির নিন্দা জানিয়েছে ইরান। বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের পরিবেশনায়।
ইরানের সংসদে একটি বিল পাশ হয়েছে এই মর্মে যে আগামী 23 ফেব্রুয়ারি থেকে ইরান সরকার স্বেচ্ছায় পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করে দেবে। আপাত দৃষ্টিতে ইরানের দেয়া ওই হুমকি বাস্তবায়নের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ওয়াশিংটনের দ্বিমুখী আচরণ ততই বৃদ্ধি পাচ্ছে। বাইডেন সরকার গতকাল তার তথাকথিত সদিচ্ছা প্রদর্শনের কিছু প্রতীকী পদক্ষেপের কথা তুলে ধরেছেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রিচার্ড মাইলস নিরাপত্তা পরিষদকে একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করা এবং ইরানের বিরুদ্ধে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে আরোপ করার ব্যাপারে ট্রাম্প সরকারের অবস্থান থেকে সরে আসার কথা ব্যক্ত করেছেন। অপরদিকে আমেরিকা বলেছে উত্তেজনা কমিয়ে আনতে তারা নিউইয়র্কে ইরানি কূটনীতিকদের আসা যাওয়ার উপর ট্রাম্প সরকারের আরোপ করা সীমাবদ্ধতাগুলো হ্রাস করবে। পাশাপাশি গতকাল মার্কিন উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেছেন ইউরোপীয় ইউনিয়ন যদি আমেরিকাকে আমন্ত্রণ জানায় তাহলে তারা ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। আপাত দৃষ্টিতে ইতিবাচক এইসব পদক্ষেপের পাশাপাশি ওয়াশিংটন ইরানের প্রতি চাপ ও হুমকিও অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ ইউরোপীয় ত্রয়িকা অর্থাৎ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন গতরাতে এক ভার্চুয়াল কনফারেন্স করেন। ওই কনফারেন্সের পর তারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে ইরানের পক্ষ থেকে স্বেচ্ছায় বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিতকরণের সিদ্ধান্ত উদ্বেগজনক। সেই সঙ্গে ইরানের পরমাণু স্থাপনায় আইএইএর পরিদর্শক সীমাবদ্ধ করার পদক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি হোয়াইট হাউসে গেলে পরমাণু সমঝোতায় ফিরে আসবেন, কিন্তু তার সরকার গঠিত হওয়ার প্রায় এক মাস পরও এ বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো বরং ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতি অনুসরণ করছেন। আসলে আমেরিকা সম্পর্কে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির বক্তব্যই যথার্থ। তিনি বলেছিলেন আমেরিকাকে বিশ্বাস করা যায় না। সেই সংশয় থেকে সম্প্রতি তিনি বলেছেন এবার আমরা অপর পক্ষের কথা কিংবা প্রতিশ্রুতি শুনে কাজ করব না, তাদের কাজ ও পদক্ষেপ এবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কৃষিপণ্য আলু নিয়ে আবারও সংকটে পড়েছেন উৎপাদনকারী কৃষকরা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কৃষিপণ্য আলু নিয়ে আবারও সংকটে পড়েছেন উৎপাদনকারী কৃষক। গত বছরে আলুর দাম বেড়ে যাওয়ার কারণে এবারের মৌসুমে চাষিরা অধিক জমিতে আলু চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি অর্থবছরে 4,68,000 হেক্টর জমিতে 1,13,71,000 টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের প্রকৃত উৎপাদনের চেয়ে প্রায় 4,50,000 টন বেশি।
পোকামাকড় আক্রমণ কম হয়েছে, তারপরে এবার যে আবহাওয়া ছিল এই আবহাওয়াটা ছিল কৃষকের অনুকূলে।
অধিদপ্তরের হিসাব মতে দেশে বছরে আলুর চাহিদা মাত্র 77,00,000 টন, অর্থাৎ বছরে 26-37,00,000 টন আলু উদ্বৃত্ত থেকে যাচ্ছে। বছরে রপ্তানি হচ্ছে মাত্র 35-50,000 টন। তবে এ সময় বাজারে আলুর দাম কম থাকায় হতাশ কৃষক, লোকসানের আশঙ্কায় তারা দুশ্চিন্তাগ্রস্ত।
বাজার আলু বিক্রি আছে 10-12 টাকা কেজি, কিন্তু পাইকারি বাজার হয়তো কিনতে চাইতেছে 8-9 টাকা কেজি।
এভাবে বাজার অব্যাহত থাকে তাহলে আমাদের প্রত্যেকটা কৃষকের লোকসান করতে হবে।
কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমকে জানিয়েছেন, গত বছর তারা আলুর উৎপাদন খরচ ঠিক করেছিলেন কেজি প্রতি 8.32 টাকা এবং পরে বাজারে বিক্রির জন্য গড় দাম 21-22 টাকা নির্ধারণ করে দেওয়া হয়। তারপরও প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে উৎপাদন মৌসুমে আলুর দরপতন ঘটে থাকে। তিনি জানান, যে হারে আলুর উৎপাদন বাড়ছে সে অনুযায়ী এর বহুমুখী ব্যবহার এবং রপ্তানি ব্যবস্থা না হলে কৃষককে বিপাকে পড়তে হবে। তবে কৃষি মন্ত্রণালয় বলছেন, কৃষকের দুঃখ দূর করতে তারা রপ্তানি ও শিল্পে ব্যবহারযোগ্য এবং আগাম জাতের আলুর চাষে জোর দিচ্ছে। এজন্য 2019-2024 সাল পর্যন্ত 5 বছর মেয়াদি 595 কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসির খামারে আগাম জাতের উচ্চ ফলনশীল রপ্তানি এবং শিল্পে ব্যবহার উপযোগী আলু এবং আলু বীজের চাষ হচ্ছে। দেশের সম্ভাবনাময় ফসল আলু, চাহিদা মিটিয়ে প্রতিবছর প্রচুর উদ্বৃত্ত থাকলেও এ থেকে কৃষক এবং দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না, কারণ বাণিজ্যিকভাবে দেশে আলুর বহুমুখী ব্যবহার নেই। অন্যদিকে রপ্তানির ক্ষেত্রে যে ধরনের আলুর চাহিদা রয়েছে সেটির উৎপাদন এখনও নিশ্চিত করা যায়নি। অন্যদিকে চাহিদার চেয়ে বেশি উৎপাদন এবং সংরক্ষণাগারের অভাবে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক।
দৃষ্টিপাত শুনলেন, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরেকবার। ইরান বিরোধী ট্রাম্পের দুটি সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে ভূমিকা পালন করতেই হবে ইরানি প্রেসিডেন্ট। বিএনপির আন্দোলন দূর আকাশের নীলিমা, ওবায়দুল কাদের এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলা পাল্টা হামলায় 3 গেরিলা ও 3 পুলিশ সদস্য নিহত। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।